السلام علیکم ورحمۃ اللہ. اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. واقتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف وإذا دفعتم إليهم أموالهم فاشهدوا عليهم وكفى بالله حسيبا.
গত খুতবায় আমি কোরআনের নির্দেশের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করেছি। সে নির্দেশ যদি সে ধার্য করা হয় খোদা ভীতিকে সামনে রেখে, তাহলে তা সমাজের শান্তির নিশ্চয়তা বিধান করে। সে নির্দেশের শেষের অংশে আল্লাহ তাআলা হাসিব হওয়ার কথা উল্লেখ করেছেন, তাই এটি সকল মুসলমানের জন্য একটি সতর্কবাণী যে এই গুরুত্বপূর্ণ নির্দেশ অর্থাৎ পরস্পরকে সালাম করা শিক্ষা আছে, তা যদি মেনে না চলো, পালন না করো, তাহলে আল্লাহর সামনে আল্লাহর কাছে জবাবদেহিতার সম্মুখীন তোমাকে হতে হবে। একই ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ যা শুধু বান্দার অধিকারের সাথেই সম্পর্ক রাখে না, বরং সমাজের শান্তি প্রতিষ্ঠা এবং ঘৃণা দূরীভূত করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। এই নির্দেশ সূরা নিসার সপ্তম আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, যা এখন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের শেষ অংশে খোদা তাআলা পুনরায় হাসিব বৈশিষ্ট্যের বরাতে মানুষকে সতর্ক করেছেন যে কথা যদি নির্দেশ মেনে না চলো, তাহলে আল্লাহ তাআলার কাছে তোমাদের জবাব দিতে হবে, এই আয়াতের অনুবাদ হলো, এতিমদের তোমরা পরীক্ষা করতে থাকো যতক্ষণ না তারা বিবাহের বয়সে উপনীত না হয়। তাদের ভিতরে যদি সাবালক হওয়ার লক্ষণ দেখো, তাদের ধন সম্পদ তাদেরকে ফেরত দাও। আর তারা বড় হয়ে যাবে এই ভয়ে, তারা হুড়া করে তরি হুড়ি করে তা খাবে না, অপব্যয় করবে না। আর যে সম্পদশালী তার তার সম্পদ থেকে কিছু খাওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা উচিত। হ্যাঁ, যে দরিদ্র সে যৌক্তিক সীমার ভিতর তার সম্পদ ব্যবহার করতে পারে। এরপর তাদের সম্পদ যখন তাদেরকে ফেরত দাও, কাউকে সাক্ষী রাখো, আর আল্লাহ তাআলা হিসাব গ্রহণে তৎপর। এতিমদের সম্পর্কে কিছু শিক্ষা ইয়াতে দেওয়া হয়েছে, বলা হয়েছে কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা এইভাবে আরম্ভ করেছেন যে ওয়াবতালুল ইয়াতামা, ইয়াতিমদের তোমরা পরীক্ষা করতে থাকো। পরীক্ষা কি, কিভাবে পরীক্ষা করা হয় বা করা যায়, অর্থাৎ তোমাদের হাতে যে ইয়াতিম রয়েছে তাদের তালিম তরবিয়ত সুশিক্ষার ব্যাপারে যত্নবান হও। তাদেরকে লাওয়ারেস মনে করে তাদের শিক্ষার ব্যাপারে, শিক্ষা দীক্ষার ব্যাপারে উদাসীন হবে না, বরং ভালো তাদেরকে সুশিক্ষা দাও। যেভাবে নিজ সন্তান সন্ততিকে তোমরা বিভিন্ন সময়ে পরীক্ষা করে থাকো, একইভাবে তাদের ব্যাপারেও যত্নবান হও। যে ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষার ক্ষেত্রে তারা উন্নতি করছে কিনা, এরপর যে শিক্ষায় তাদের আগ্রহ আছে সেই শিক্ষা অর্জনের ক্ষেত্রে তাদের পুরো সাহায্য করো। এমনটি যেন না হয় যে তোমার ছেলে নিজের সন্তান সন্তানের পড়ালেখার ক্ষেত্রে আগ্রহ কম থাকলেও টিউশন বা প্রাইভেট শিক্ষা বা ভালো শিক্ষা দীক্ষার ব্যবস্থা হয় তার চিন্তার ব্যাপারে বেশিরভাবে তুমি চিন্তিত থাকো, কিন্তু ইয়েতিম বাচ্চা যার দেখাশোনার ভার তোমার উপর অর্পিত, সেও যদি মেধা রাখে, তার তালিম এবং তরবিয়ত এবং সুশিক্ষার প্রতি দৃষ্টি দেবে না, এমনটি যেন না হয়, বরং তার সমস্ত যোগ্যতা শক্তি এবং সামর্থ্যকে পুরোপুরি সম্পূর্ণভাবে বিকশিত করার চেষ্টা করতে হবে। এটি হলো মূল শিক্ষা। তার যত মেধা আছে, বৃত্তি আছে, সেই অনুসারে তার সে মোতাবেক তার সুযোগ পাওয়া উচিত, যেন সে উন্নতি করতে পারে এবং ভবিষ্যতে নিজ পায়ে দাঁড়াতে পারে। কখনো তার যেন তার হৃদয়ে বেদনা যেন দানা বাঁধতে না পারে যে ইয়েতিম হওয়ার কারণে আমি আমার যোগ্যতা এবং মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। যদি আমার পিতা মাতা জীবিত থাকতেন তাহলে আমি এখন প্রথম সারির লোকদের অন্তর্ভুক্ত হতাম। সুতরাং কেউ ব্যক্তিগতভাবে কোন ইয়েতিমের তত্ত্বাবধান করুক বা জামাত তত্ত্বাবধানে কোন ইয়েতিম থাকুক, তার পড়ালেখা এবং সুশিক্ষার পুরো এবং অন্যান্য বিষয়ে নিগরানি করা, তত্ত্বাবধান করার কাজ তত্ত্বাবধায়কের। আর এই তাদেরকে বাজিয়ে দেখা বা খতিয়ে দেখা পরীক্ষা নিরীক্ষার কাজ ততদিন অব্যাহত থাকা উচিত যতদিন তারা বিয়ের বয়সে না পৌঁছে বা সাবালক না হয়। যখন সে সাবালক হবে নিজের ভালো মন্দের সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। যদি শৈশবের তরবিয়ত ভালো হয় তাহলে প্রাপ্তবয়স্ক যখন হয় সমাজের এক কল্যাণকর ব্যক্তিত্বে সে পরিণত হবে। এখানে দেখুন আরেকটি প্রশ্নের দিকে, কিভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, শুধু সাবালক হলেই কেউ যোগ্য হয় না, অর্থাৎ পিতামাতা রেখে দেওয়া সম্পদ সে সাবালক হলেই সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, বরং এখানে বুদ্ধিমান হওয়া আবশ্যক, দায়িত্বের চেতনা এবং সেই সম্পদের সঠিক ব্যবহারের যে বুদ্ধি এবং মেধাও থাকা চাই। তারপর বলা হয়েছে তাদের বিবেক বুদ্ধি কেমন তাও তার উপরও দৃষ্টি রাখো। যদি এক বালক সাবালক হওয়া পর্যন্ত পড়ালেখা এবং অন্যান্য কাজের ক্ষেত্রে উঠা বসা এবং চলাফেরা ক্ষেত্রে মোটের উপর যদি তাকে বুদ্ধিমান মনে হয়, তার বিবেক সঠিক ভাবে কাজ করে, তাহলে তার সম্পদ তার হাতে তুলে দেওয়া উচিত, কারণ সে এটি তার অধিকার, তার সম্পদ তার ফেরত পাওয়া উচিত, সে নিজেই তা সামলাতে পারবে এবং বাড়াতে পারবে। কিন্তু সাবালক হওয়া সত্ত্বেও যদি নিজের সম্পদের হেফাজতের সে মানসিক যোগ্যতা না রাখে, তাহলে সেই সম্পদের হেফাজতের দায়িত্ব তত্ত্বাবধায়কের উপর ন্যস্ত হয়েছে যে তুমি তার নিগরানি করো বা তত্ত্বাবধান করো, আর প্রয়োজন মোতাবেক তার ব্যয়ভার বহন করো। কিন্তু তার বড় হওয়ার পাশাপাশি হুজুর বলছেন যে অনেকেই বিষয় বুঝে অনেক দেরিতে, সেই বয়সে তাকে অর্থনৈতিক বিষয়ের যে বিভিন্ন দিক আছে তা বোঝাও, যেন বড় হয়ে নিজের সম্পত্তি নিজেই দেখাশোনা করতে পারে। অনেকে এমন আছে যারা বাধ্যত অনেক বিষয়ে ভালোভাবে বোঝে না, সবকিছু নিজে সামলাতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু তার সত্ত্বেও আমি দেখেছি যে পয়সার ব্যবহার করার রীতি খুব ভালো জানে, টাকা পয়সা রাখতে জানে। কেউ সম্পূর্ণভাবে যদি বিবেক বুদ্ধিহীন হয় তাহলে ভিন্ন কথা, অনেকেই বলে যে এ ব্যক্তি নির্বোধ, কিন্তু নির্বোধও অনেক সময় এমন ব্যবসা করে যে বড় বড় শিক্ষিতরাও তা পারে না। এরপর বলা হয়েছে যাকে নিগরান, যাদেরকে নিগরান বা তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছে, তারা সেই এতিমের পৈতৃক সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে যেন অপব্যয় না করে, সেই এতিমের পৈতৃক সম্পত্তি এমনভাবে খরচ করো না যার কোনো হিসাবই নেই, অথবা হিসাব খরচ করো না, আর এতিমের জন্য খরচের অজুহাতে সেই টাকা নিজের স্বার্থে বা নিজের কাজে ব্যবহার করবে এটি যেন না হয়, আর মানুষ চেষ্টা করে তাড়াতাড়ি সেই এতিমের সম্পত্তি যতটা তাড়াতাড়ি কাজে লাগাতে পারে ততই ভালো, কেননা তারা যখন সাবালক হবে সম্পত্তি তাদেরকে ফেরত দিতে হবে বা তারা নিজেরাই নিয়ে নেবে। কেউ যদি অত্যাচারী হয় এমনও হয়, অনেকে এমন আছে যারা এতিমের বড় হওয়া পর্যন্ত সম্পত্তি দেখাশোনা করে আর অবশেষে আদালত বা কাজা বিভাগে যেতে হয়, কাজা পর্যন্ত বিষয় গড়ায়। বলা হয়েছে যদি নিয়ত তোমাদের রুগ্ন হয় বা নিয়তে ত্রুটি থাকে তাহলে তোমাদেরকে হিসাব দিতে হবে, উত্তর দিতে হবে। এরপর কোন দুর্বিসন্ধিকারী বা অত্যাচারী থেকে অত্যাচারীকে বিরত রাখার আরো ব্যবস্থা করেছেন, অর্থাৎ কেউ যদি সম্পদশালী হয় এতিমের খরচ যদি নিজে বহন করতে পারে, তার পড়ালেখা শিক্ষা দীক্ষার জন্য খরচ যদি কোনো ব্যক্তি নিজেই বহন করতে পারে, তাহলে তার জন্য শিক্ষা হলো এতিমের সম্পদ থেকে যেন সে কোনো পয়সা খরচ না করে, বরং নিজের নিজের জেব থেকে যেন সে খরচ করে, নিজের সম্পদ থেকে যেন তার জন্য খরচ করে। ইস্তাফেফ এর অর্থ হল কোন সময় তার সম্পদ ব্যবহারের ধারণা হৃদয়ে জাগে, তাহলে সে ধারণাকে বা শয়তানের মনোভাবকে ঝেড়ে বের করে দেওয়া উচিত। আল্লাহ শিক্ষার বিরুদ্ধে যে ধারণাই হৃদয়ে জাগ্রত হবে সেই শয়তানি ধারণা সম্পদশালী ব্যক্তির জন্য তার নির্দেশ হল ইয়েটিমের লালন পালনের জন্য খরচ যেন সে নিজেই বহন করে, নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্ক ইয়েটিমের পিতামাতা যত সম্পত্তি রেখে যাক না কেন। আবার বলেছেন যারা আর্থিক স্বাচ্ছন্দ্য রাখে না, নিজের পরিবারের ব্যয়ভার বহনের পাশাপাশি এতিমের জন্য ব্যয় করার যদি সাধ্য না রাখে, তাহলে সে এতিমের পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি এতিমের পড়ালেখা বা তার দেখাশোনার জন্য খরচ করতে পারে। কিন্তু এই খরচ বড় সাবধানতার সাথে করতে হবে এবং যৌক্তিক সীমার ভিতর করতে হবে এবং হিসাব রাখতে হবে। এমনটি যেন না হয় যে এতিমের জন্য খরচ করবে আবার তা থেকে নিজের পরিবারের জন্য খরচ করবে, এই বাহানায় যে আমি তাকে নিজের ঘরে রেখেছি তাই খরচ করার অধিকার আছে, বিদ্যুৎ বা পানির যে বিল আছে সেই বিলও তার পয়সা থেকেই প্রদান করব। অনেক রিপন এবং দুর্নীতিবাজ এমনও আছে যারা এতটুকু নিচে নেমে যায়, এতটা অধঃপতিত হয়। একাদিসে আছে এতিমকে লালন পালনের গুরুত্ব কত অসাধারণ সে সম্পর্কে হাদিস শুনুন। আমর বিন সোহায়ব তার দাদার পক্ষ থেকে বলেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু ইসলামকে জিজ্ঞেস করেন যে আমার কাছে কোন সম্পদ নেই কিন্তু এক এতিমের তত্ত্বাবধান করে থাকি। হযরত ইসলাম বলেন যে তোমার অধীনস্থ এতিমের সম্পদ থেকে এইভাবে ব্যয় করো যে অপব্যয় যেন না হয়, বৃথা খরচও যেন না হয়, তার সম্পদ বিনিয়োগ করে নিজের সম্পদ বাড়াবে না। একইভাবে তার সম্পদের মাধ্যমে নিজের সম্পদ তার পয়সা খরচ করে নিজের সম্পদ পয়সা বাঁচাবে না, অর্থাৎ তার পয়সা নিজ সম্পদ নিজ টাকার সাথে একত্রে বিনিয়োগ করে নিজের সম্পদ বৃদ্ধি করবেন। বা এটি হতে পারে যে ব্যবসা করে মূলধন খায়, অনেকেই মনে করে যে মূলধন তো নিরাপদ আছেই, এটি যেন না হয়। আর তার এমন যেন না হয় শুধু তার সম্পদ খরচ করবে, তার পয়সা খরচ করবে, নিজের পয়সা পুঁজি নিজের সম্পদ রেখে দেবে, তেমনটিও যেন না হয়। আরেকটি নির্দেশ হল আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও যদি এতিমের জন্য খরচ না করো বা সচ্ছলতার কারণে যদি খরচও করো সেই এতিম, তাহলেও যদি যখন সেই এতিম সাবালক হবে তখন তার সম্পদ যখন ফেরত দেবে পুরো হিসাব করে ফেরত দেবে যে এই সম্পত্তি ছিল তোমার, বরং বেশি সুন্দর হয় যদি তার সম্পদকে ব্যবসায় বিনিয়োগ করো এবং তা বৃদ্ধি করো। আর হিসাব দেওয়ার সময় স্পষ্ট করে বলো যে এই ছিল তোমার মূলধন, এই ছিল সম্পত্তি, আর এই ছিল টাকা, সেই তার উপরে এই লাভ হয়েছে, আর মূলধন এবং লভ্যাংশ সহ একত্রে তোমাকে ফেরত দিচ্ছি। একইভাবে যদি কোন গরিব দরিদ্র ব্যক্তি এতিমের জন্য সেই সম্পদ থেকে খরচ করে, তাহলে সেই এতিম যখন সাবালক হয় এক এক পয়সা হিসাব করে তার সম্পত্তি বা সম্পদ তাকে ফেরত দাও, ফেরত দেওয়ার সময় কাউকে সাক্ষী রাখো যেন কোনো সময় কুধারণ আর সৃষ্টি হতে না পারে, এতিমের হৃদয়ে যেন কোনো ব্যথা বেদনা যেন দানা বাঁধতে না পারে, অভিযোগ যেন সৃষ্টি না হয়। অনেক সময় এতিমের মাথায় কুধারণা সৃষ্টি হতে পারে বা অনেক সময় অনেকেই এতিমের সহানুভূতির নামে এতিমের হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টির চেষ্টা করে মানব প্রকৃতির নিরিখে। আল্লাহ তাআলা বলেন যে যখনই এতিমের সম্পদ ফেরত দেবে পুরো হিসাব নিকাশ করে ফেরত দাও এবং সাক্ষী রাখো কাউকে, কেননা নিগরান বা তত্ত্বাবধায়ক পরীক্ষা থেকে বাঁচার জন্য আবশ্যক এবং এটিমকেও পরীক্ষা থেকে বাঁচার জন্য এটি অত্যন্ত আবশ্যক। তাই কোরআনে কারীম যেভাবে এতিমদের অধিকার সম্পর্কে শিক্ষা দিয়েছে অন্য কোন শরীয় ঐশী গ্রন্থে আপনি তা দেখবেন না। এই একটি আয়াতে এই সাতটি প্রায় সাতটি মৌলিক বিষয় বর্ণনা করা হয়েছে। প্রথম কথা হল এতিমদের তোমরা পরীক্ষা করো, তাদের পড়ালেখা এবং সুশিক্ষার প্রতি মনোযোগী হও, দেখো যে তারা উন্নতি করছে কিনা এই ক্ষেত্রে। দ্বিতীয়ত সাবালক হওয়া পর্যন্ত এ কাজ অব্যাহত রাখতে হবে, মাঝপথে ছেড়ে দেবে না। আর যখন এই সম্পদের হেফাজতে তারা যোগ্যতা অর্জন করে তাদের সম্পদ তাদেরকে ফেরত দাও তাৎক্ষণিকভাবে। চতুর্থ কথা হল এতিমের সম্পদ শুধু তাদের জন্য খরচ করবে, তোমরা তা থেকে লাভবান হবে না। পঞ্চম কথা হল কোন সম্পদশালী যদি কোন এতিমের লালন পালন করে থাকে তাহলে এতিমের লালন পালনের জন্য এতিমের সম্পদ বা টাকা পয়সা ব্যবহারের তার কোন অধিকার নেই। ষষ্ঠ কথা হল যে দরিদ্র ব্যক্তির সাধ্য নেই, আর্থিক সামর্থ্য নেই, সে যদি কোন এতিমের তত্ত্বাবধায়ক হয়ে থাকে তাহলে এতিমের সম্পদ থেকে যৌক্তিক সীমার ভিতর থেকে সে এতিমের জন্য খরচ করতে পারে। সপ্তম কথা হল যখন তার সম্পদ ফেরত দাও কাউকে সাক্ষী রাখো যেন তোমাদের নিজেদের মনোভাব বা ধ্যান ধারণায় কোন শয়তানি চিন্তা ভাবনা স্থান না পায়, এতিমের হৃদয়ে যেন কোন ধারণা সৃষ্টি না হয়। শেষের দিকে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখছেন, কোনো কিছু তার দৃষ্টির আড়ালে নয়, তোমাদের নিয়ত কেমন তাও তিনি জানেন। আর স্মরণ রেখো যদি হিসাব না রাখো তাহলে একদিন তোমাদেরও হিসাব নেওয়া হবে, এক এক পয়সার হিসাব নেওয়া হবে। কোরআনে কারিমে বিভিন্ন স্থানে এতিমের লালন পালন এবং তার সাথে সদ্ব্যবহারের শিক্ষা রয়েছে এবং তার সম্পদের রক্ষণাবেক্ষণের তাকিদ পূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা বনী ইসরায়েলের ৩৫ নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা সেই পন্থা ব্যতিরেকে যা সর্বোত্তম এতিমের সম্পদের নিকটে যেও না যে পর্যন্ত না সে বয় প্রাপ্ত হয় এবং তোমরা অঙ্গীকার রক্ষা করো, কারণ অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে বা জিজ্ঞাসা করা হবে। এই আয়াতে সে শিক্ষাই দেওয়া হয়েছে যার খুঁটিনাটি পূর্বে বর্ণনা করা হয়েছে। বাজ্যতে একটি অতিরিক্ত কথা এখানে আছে, তা হল ইন্নাল আহদাকা না মাসউলা, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন অঙ্গীকার যার সম্পর্কে প্রশ্ন করা হবে বা কোন নির্দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহু এর তাফসীর করেছেন। তিনি বলেন এখানে অঙ্গীকার বলতে দায়িত্ববোধকে বোঝায়। সুতরাং এতিমদের লালন পালন এবং তাদের সম্পদের রক্ষণাবেক্ষণ ব্যক্তি এবং সমাজের দায়িত্ব। সমাজের দায়িত্ব তাদের দেখাশোনা করা এবং তাদের সম্পদের রক্ষণাবেক্ষণ। যতদিন তারা নিজ সম্পদের দেখাশোনার বা রক্ষণাবেক্ষণের যোগ্যতা অর্জন না করবে, ব্যক্তির বা সমষ্টির তার হেফাজত করা দায়িত্ব যদি আহমদী হয় তাহলে এটি জামাতের দায়িত্ব। আর এটি কোনো ভাবে কোনো অর্থে সেই এতিমদের উপর কোনো এহসান নয়, যে এহসানের পরে খোটা দেবে যে আমি তোমার সম্পদের সবা সম্পত্তির তত্ত্বাবধান করেছে, নিগরানি করেছে, যদি না করতাম তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে হোঁচট খেতে, না না এমন নয়। বরং এটি ব্যক্তির এবং ইসলামী সমাজের দায়িত্ব কর্তব্য, এটি আর এতিমের এটি সমাজের কাছে প্রাপ্য অধিকার। দ্বিতীয়ত, এই দায়িত্ব আল্লাহ তাআলা তোমাদের উপর অর্পণ করছেন, তাই মোমেন হিসেবে তোমাদের নিকট থেকে আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন যে যদি দায়িত্ব পালন না করো, এতিমের সম্পদ যদি অন্যায় সম্পদের অন্যায় ব্যবহার করো, তাহলে আল্লাহ তাআলা এতিমের সম্পদ যদি তশরুফ করো তাহলে আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করবেন। এটি আসলে সেই বিষয় যা পূর্বের আয়াতে আল্লাহ বলেছেন যে কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাআলা হিসাব গ্রহণে তৎপর। এ বিষয়কে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বর্ণনা করেছেন, সূরা নিসার অন্য আয়াতে সতর্ক করেছেন যে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবদ্দালুল খাবীতা বিত্তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এতিমদেরকে তাদের সম্পদ ফেরত দাও, আর পাক বস্তুর বদলে অপবিত্র বস্তু গ্রহণ করবে না বা দেবে না বা নেবে না, আর এটি অনেক বড় একটি পাপ। একই বিষয় এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, স্পষ্ট করা হয়েছে যে এতিমের সম্পদ কে যদি নিজের সম্পদের সাথে মিশিয়ে নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করো, তাহলে তোমার সম্পদ পাক হলেও তোমার নিয়তের এই দুর্ভিসন্ধির কারণে সেটি তোমার সম্পদ অপবিত্র এবং অপবিত্র গণ্য হবে, আর হারাম সম্পদ বা হারাম উপার্জন অনেক বড় একটি পাপ, এই পাপের তোমরা শাস্তি পাবে। খোদার ভয়াবহ অসন্তুষ্টির কথা সূরা নিসার টি আয়াতে এইভাবে বর্ণিত হয়েছে যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা আসলে নিজেদের উদর ভরে আগুনের মাধ্যমে এবং তারা প্রজ্বলিত অগ্নিতে জ্বলবে, উদর পরিপূর্ণ করে আগুন দ্বারা। সুতরাং এতিমদের সম্পদ হরণ এবং ভক্ষণ এমনই যেমন আগুন খাওয়া, আর এই অগ্নি তাদেরকে পৃথিবীতেও জ্বালাবে আর মৃত্যুর পরও তারা আগুনেই নিপতিত হবে। তো এটি ইসলামের আকর্ষণীয় এবং সুন্দর শিক্ষা, কত জোড়া কত সুন্দরভাবে এতিম যে সমাজের এক দুর্বল অংশ তার অধিকারের হেফাজত করা হয়েছে যেন সমাজের শান্তি বিঘ্নিত না হয়। যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করে তারা শান্তি কখনো শান্তি পায় না, বেকলেই থাকে। কোন অন্যায় সম্পদ ভক্ষণকারীকে আপনারা শান্তিতে দেখবেন না। তাই আসল বিষয় হল খোদা তালার সন্তুষ্টি, এর জন্য এক মোমেন চেষ্টা করে এবং এর জন্য চেষ্টা করা উচিত। এরপর শুধু সম্পদশালী এতিমের কথাই বলা হয়নি, কেউ হয়তো বলতে পারে যে সম্পদশালী এতিমদের অধিকারের হেফাজতের কথা বলা হয়েছে, এমন নয়। বরং যদি আপনারা চিন্তা করেন দেখবেন যে এতে একটি জেনারেল নির্দেশও আছে, তা হল লালন পালন করা তোমাদের দায়িত্ব। কোন এতিম গরিব হোক বা সম্পদশালী হোক, যদি সে তার কোনো সম্পদ না থাকে তাহলে দেখাশোনা করতে হবে, আর সম্পদশালী হলেও তার সঠিক লালন পালনের সুশিক্ষার ব্যবস্থা করতেই হবে, আর একই সাথে তার সম্পদেরও হেফাজত করতে হবে, সম্পদেরও দেখাশোনা করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এতিমের লালন পালন তার সম্পদের লোভে যেন কেউ না করে, বরং তার তার যে অনাথ হওয়া বা ইয়েতিম, সে যে ইয়েতিম সেই কারণে তার দেখাশোনা বা লালন পালন করা হবে। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিয়াখশাল্লাযীনা লাও তারাকু মিন খালফিহিম দুররিয়াতান দিয়াফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহ, এবং তারা যেন ভয় করে যে যদি তারা নিজেদের পিছনে দুর্বল সন্তান সাথে ছেড়ে যেত তাহলে তারাও তাদের সম্বন্ধে আশঙ্কা করত, অর্থাৎ এমন এতিমদের সম্পর্কে তাদের ভয় করা উচিত, আল্লাহ তাকওয়া অবলম্বন করা উচিত। তাই এতিমদের এই যে অধিকার, সে অধিকার সুনিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা সতর্ক করছেন যে মৃত্যু কখন আসবে কেউ জানে না, তাই এতিমদের লালন পালন করার সময় এই দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে আমার বাচ্চারাও তো এতিম হতে পারে, যদি আমার বাচ্চাদের সাথে আমার দুর্ব্যবহার হয়, এই কথা মানুষ ভেবে মানুষ ব্যাকুল হয়ে যায়। মানুষ নিজের সম্পর্কে নিজের সন্তান সম্পর্কে চিন্তা করে যদি এমন ভাবে ব্যাকুল হয়ে ওঠে তাহলে অন্যদের ব্যাপারেও একই চিন্তা তোমার করা উচিত, এটি হলো খোদা তালার নির্দেশ। তাই বাচ্চাদের যাদের হাতে এতিম বাচ্চা রয়েছে তাদের তরবিয়তের পুরো চেষ্টা করা উচিত যেন সমাজের তারা উত্তম বা কল্যাণকর ব্যক্তিত্বে যেন পরিণত হতে পারে। অনেক সময়ের বিপরীত চিত্র দেখা যায়, অনেকেই মনে করে শুধু আদর যত্ন করলেই তরবিয়ত হয়ে যাবে, দাদা দাদি নানা নানি অন্যায় আদর করে তাদের নষ্ট করে, আসল তরবিয়ত হলো তাদের তরবিয়ত করে সমাজের উত্তম কল্যাণকর সমাজের জন্য উপকারী মানুষ হিসাবে তাদের গড়ে তোলা। আসল বিষয় হলো ইয়েতিম যারা কোনো কোনো দিক থেকে অনেক সময় হীনমন্যতার শিকার হয়ে নিজেদের সামর্থ্য এবং যোগ্যতাকে নষ্ট করে, তাদের এমনভাবে তরবিয়ত করা উচিত যেন তারা উত্তম নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। তাই অতি কঠোরতাও ভালো নয় আর সীমাতিরিক্ত আদর যত্ন ঠিক নয়, বরং স্বচ্ছ মন মানসিকতা নিয়ে নিজের সন্তান সন্ততির মতো তাদের লালন পালন করা উচিত। পিতামাতার ছায়াতলে বসবাসকারী বাচ্চার যেভাবে তরবিয়তের বা সুশিক্ষার অধিকার আছে, একই অধিকার এক ইয়েতিমেরও রয়েছে। এতিমদের অধিকার এবং তাদের তরবিয়ত বা সুশিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা এক জায়গায় কোরআনে সূরা বাকারায় বলেন, ফি দুনিয়া ওয়াল আখিরা ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকিম। ইহ এবং পরকাল সম্পর্কেও, আর তারা তোমার তোমাকে এতিমদের সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো যে তাদের সংশোধন করা ভালো কাজ, আর তাদের সাথে মিলেমিশে যদি থাকো তাহলে তারা তোমাদের ভাই বন্ধুই তো। আল্লাহ ফেসাদি এবং সংশোধনকারীর পার্থক্য খুব ভালো জানেন, যদি আল্লাহ চাইতেন তোমাদেরকে যেন সমস্যার মুখে ঠেলে দিতেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এখানে কোন সম্পদশালী এতিমের জন্যই নির্দেশ দেওয়া হয়নি, বরং সকল সকল প্রকারের দুর্বল এতিমের কথা বলা হয়েছে যে এতিমের সংশোধন, তার ভালো লালন পালন সুশিক্ষা অনেক উত্তম একটি কাজ। একটি হাদিসে আছে যে হযরত আবু আমামা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি এতিম ছেলে বা মেয়ের মাথায় শুধু খোদা সন্তুষ্টির জন্য স্নেহের হাত রাখবে, তা সে মাথার প্রতিটি চুলের বিনিময়ে পূর্ণ পাবে যে মাথায় সে স্নেহের হাত রেখেছে। যে ব্যক্তি তার অধীনস্থ এতিম ছেলে মেয়ের উপর অনুগ্রহ করবে সে, এবং আমি জান্নাতে এইভাবে থাকব যেভাবে দুই আঙ্গুল একত্রে সহাবস্থান করে। সুতরাং এই হল এতিমের লালন পালনকারীর মকাম এবং মর্যাদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর এতিম বাচ্চার মাথায় যে হাত বুলায় বা এতিম বাচ্চার যে দেখাশোনা করে, সেই বাচ্চার মাথায় যত চুল আছে সেই চুলের সমপরিমাণ পুণ্য পুণ্যের ভাগী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এতিমের লালন পালনের জন্য লড়তেন, তারা এতিমের লালন পালনের লোভ রাখতেন। কেউ এতিম হলে একজন বলতেন যে আমি তাকে পালবো, তৃতীয় ব্যক্তি বলতেন, তৃতীয় সাহাবী বলতেন আমি পালবো। আর তারা এ ব্যাপারে লোভাতুর দৃষ্টি রাখতেন, অর্থাৎ জান্নাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে যেন ঠাই হয়, এ ছিল তাদের আকাঙ্ক্ষা এবং ইচ্ছা। আর এতিমদের তারা যখন পালতেন খুব উত্তম ভাবে তাদের তরবিয়ত করতেন, নিজের সন্তান সন্ততির মতো তাদের সুশিক্ষার ব্যাপারে যত্নবান ছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন তু খালে তু হুম ফাইখওয়ানুকুম, যদি মিলেমিশে তাদের সাথে বসবাস করো তাহলে জেনে রাখো তারা তোমাদের ভাই। এতিমদের লালন পালনকারী কে বলা হয়েছে যে তুমি তার ভাই এবং বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের দায়িত্ব পালন করো, সেই সমস্ত বড় ভাইয়ের মতো হও যারা প্রকৃতপক্ষে ছোট ভাইয়ের প্রতি ওর দায়িত্ব পালন করে। অনেক বড় ভাই ছোট ভাইদের উপর জুলুম করে, অন্যায় করে। তো বলা হয়েছে বড় ভাই হিসাবে তাদের অধিকার তাদেরকে প্রদান করো, বরং তারা যদি সাহায্যের মুখাপেক্ষী হয় তাহলে পড়ালেখার পর তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য সকল অর্থে তাদের সাহায্য করো। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যদি থাকে তাহলে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করো, যেন তারা কোনো ব্যবসা আরম্ভ করতে পারে, বা অন্য কোনোভাবে যদি সাহায্য করতে হয় তাহলে সাহায্য করো, সেভাবে করো যেভাবে বড় ভাই ছোট ভাইদের সাহায্য করে থাকে, আর নিঃস্বার্থ ভাবে সেবা করো। এরপর আল্লাহ তাআলা নিজ পবিত্র তার সত্তা যে সর্বত্র রয়েছে সেই চেতনা সৃষ্টি করছেন, যে আল্লাহ তাআলা বলছেন যে বিশৃঙ্খলাকারী এবং সংশোধনকারীর পার্থক্য আল্লাহ তাআলা খুব ভালো জানেন। সুতরাং এই সকল এতিমদের সাথে সদ্ব্যবহার করো, তাদেরকে সমাজের উত্তম কল্যাণকর ব্যক্তিত্বে পরিণত করার জন্য। এটি খোদার অনুগ্রহ যে যারা এমন সাহায্যের মুখাপেক্ষী, যারা এতিমদের দেখাশোনার সামর্থ্য রাখে না তাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে যদি এতিমের সম্পদ থাকে তাহলে তাদের প্রয়োজন মোতাবেক তাদের সম্পদকে তাদের জন্য ব্যবহার করা, কারণ আল্লাহ তোমাদের সমস্যার মুখে ঠেলে দিতে চান না। এখানে এটি স্পষ্ট হয় যে যে তত্ত্বাবধায়ক তার নিজের যদি সঙ্গতি না থাকে, এতিমের যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে কি করা যায়। আল্লাহ তাআলা যেহেতু জানেন যে জানতেন যে পবিত্র ইচ্ছা থাকা সত্ত্বেও তোমরা পারবে না, তাই অনুমতি আছে, নিজেকে সমস্যায় ফেলো না। এর অর্থ হল জামাতি নিজাম বা ব্যবস্থাপনা আছে বা যারা কর্মকর্তা আছে তাদের দিকে তাদের কাছে যাও, তোমাদের কষ্টে ঠেলে দেওয়া উদ্দেশ্য নয়, এতিমের লালন পালন হলো উদ্দেশ্য। জামাতের সাহায্যের যদি প্রয়োজন হয় তাহলে জামাতকে অবহিত করো, আর এরপর এতিমের সম্মানের কথা, এতিমকে সম্মান করার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে কাল্লা বাল্লা তুকরেমুন আল ইয়াতিম, সাবধান তোমরা সত্যিকার অর্থে এতিমকে সম্মান করো না। আর এই সম্মান না করা এবং অন্য কতক নেক কর্ম না করার কারণে আল্লাহ তাআলা শাস্তির সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফাদালিক আল্লাযী ইয়াদউল ইয়াতিম, অর্থাৎ এরাই এতিমকে বিতাড়িত করে। এই আয়াতে এমন বেদিনদের কথা বলা হয়েছে যাদের অনেক বড় একটি লক্ষণ হলো তারা এতিমকে বিতাড়িত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে অন্য অন্য লক্ষণের পাশাপাশি। এটি এমন একটি পাপ, এমন একটি ব্যাধি যা সমাজের অধঃপতন এবং ধ্বংস হওয়ার লক্ষণ। তাই উন্নত মানের সমাজ প্রতিষ্ঠার কল্পে এই ব্যাধি দূর করা আবশ্যক। এতিমের অধিকার যদি না দেওয়া হয় তাহলে কুরবানির যে চেতনা সেটি ধীরে ধীরে বিলুপ্ত হয়, আর এতিমের এতিম শ্রেণীর উন্নতির পথে সেটি অন্তরায়। যদি তাদের অধিকার প্রদান না করা হয় তারা আর অগ্রসর হতে পারে না, আর এটিকে যদি প্রতিহত না করা হয়, বন্ধনা করা হয়, তাহলে ধনী দরিদ্রের মাঝে যে ব্যবধান সেটিও ক্রমশ বাড়তে থাকে এবং শান্তিপূর্ণ সমাজের পরিবর্তে এক বিশৃঙ্খল সমাজ, বিশৃঙ্খলায় পরিপূর্ণ সমাজ গড়ে ওঠে। অথচ মানুষের অধিকার প্রদান খোদার দৃষ্টিতে শুধু পছন্দনীয় নয়, বরং এটিকে আবশ্যক আখ্যা দিয়েছেন তিনি। যারা খোদার সন্তুষ্টির সন্ধানী তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা কিভাবে এতিমদের লালন পালন করেন আল্লাহ তাআলা তা তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়ুতে আমানাত তাআমালা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা খাবারের প্রতি আকর্ষণ সত্ত্বেও এতিম এবং মিসকিন আর বন্দীদেরকে খাইয়ে থাকে, আর এরাই খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করে, ত্যাগ স্বীকার করে। সমাজের বঞ্চিত শ্রেণীর তারা খাওয়ানোর ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা কি তাদের লালন পালন এবং তাদের সুশিক্ষার ব্যবস্থা করে, আর অথচ তারা নিজেরা সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকে বা তারা উন্নত অর্থনৈতিক অবস্থার সন্ধানী হয়ে থাকে। তাদের অবস্থা তারা সচ্ছল হয় না, কোনোভাবে চলে তাদের, কিন্তু কোরবানি করে, ত্যাগ স্বীকার করে তারা এতিমদের অধিকার প্রদান করে। সুতরাং চাহিদা সত্ত্বেও এই যে শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এর মাধ্যমে এটি স্পষ্ট করা হয়েছে যা উচ্ছিষ্ট, যা অতিরিক্ত তা দেন না, বরং যা তাদের পছন্দনীয়, যা তারা নিজেরা মুখাপেক্ষী তা তারা দেন। নিজের প্রিয় বস্তু দেয়া হল কোরবানি, যেন সমাজের বঞ্চিত শ্রেণী অপ্রাপ্তির বা এই অবস্থা থেকে বেরিয়ে সমাজে উন্নতির যেন সুযোগ তারা পায়। এটি সেই সুন্দর সমাজ বা সামাজিক কাঠামো যা প্রতিষ্ঠার জন্য খোদা তাআলা আমাদেরকে সদুপদেশ দিচ্ছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অনেক জোর দিতেন, এক হাদিস আমি পূর্বেই বর্ণনা করেছি, সেই ধরনের আরো দুটো হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এতিমের লালন পালনকারীর যে মহান মর্যাদা তা স্পষ্ট করে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের পক্ষ থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনজন এতিমের তত্ত্বাবধান করে সে সেই ব্যক্তির মতো হবে যে কায়েমুল লাইল বা রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে রোজা রাখে আর সকাল সন্ধ্যা সারা দিন খোদা তালার পথে সে জেহাদে অতিবাহিত করে, আর তারা উভয়ে জান্নাতে দুই ভাইয়ের মতো সেভাবে থাকবে যেভাবে দুই আঙ্গুলি সহ অবস্থান করে। তিনি এক আঙ্গুলের সাথে তার তর্জনীকে রেখে মধ্যবর্তী মধ্যমার সাথে তর্জনী রেখে তিনি দেখিয়েছেন। এতিমের তত্ত্বাবধানকারী ব্যক্তি রাতে তাহাজ্জুদ এবং দিনে রোজা আর জিহাদকারীর মতো পদমর্যাদা রাখে। এরপর মালিক বিন হারেস তার পরিবারের এক ব্যক্তির অবস্থা বর্ণনা করছেন। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহকে কথা বলতে শুনেছেন, যে ব্যক্তি মুসলমান পিতামাতার এতিম সন্তানকে নিজের খাবারে অংশীদার করে রীতিমতো, আর যে যার কল্যাণে সে সাহায্যের মুখাপেক্ষিতা তা থাকে না, এমন ব্যক্তির জন্য জান্নাত অবশ্যম্ভাবী। এটি হলো প্রকৃত লালন পালন, নিজের নিজের নিজে যেমন খায় সে ধরনের খাবার খাওয়ানো, তার চাহিদা মেটানো, আর সেই পর্যায়ে পৌঁছানো যেখানে পৌঁছে সে নিজেই উন্নতির পথে পরিচালিত হতে পারে, তার সমাজের কল্যাণকর ব্যক্তিত্ব রূপান্তরিত হয়, আর এমন ব্যক্তির জন্য শুভ সংবাদ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে শুভ সংবাদ দিচ্ছেন। আর একটি হাদিসে আছে যে এমন কোন পাপ যা ক্ষমাযোগ্য নয়, অর্থাৎ শিরক সবচেয়ে বড় পাপ, এই পাপ ছাড়া আল্লাহ তাআলা এতিমের তত্ত্বাবধানকারীদের অনেক প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ তাআলার অপার কৃপায় অপার অনুগ্রহে জামাতে এতিমদের দেখাশোনা করা হয়। আফ্রিকা এবং অন্যান্য দেশে আহমদি এতিম বালক বালিকা ছাড়াও আহমদি এবং খ্রিস্টান ছেলে মেয়ের জন্য জামাত আর্থিক খরচ করে থাকে। এখন আমি পাকিস্তানের প্রেক্ষাপটে এতিমদের দেখাশোনার যেই তাহরিক রয়েছে তার পুনরাবৃত্তি করতে চাই। আল্লাহ তাআলার ফজলে পাকিস্তানে 100 এতিম কমিটি নামে একটা কমিটি কর্মরত রয়েছে, যা খলিফাতুল মসীহ রাবে 1989 সনে জুবলি বছর আল্লাহ দরবারে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তারি করেছিলেন যে 100 এতিমের আমরা দেখাশোনা করব। কিন্তু এই কাজ এখন অনেক ব্যাপকতা পেয়েছে, ইতিপূর্বে 100 জনকে হোস্টেলে রাখার কথা ছিল, কিন্তু তাদের আত্মীয় স্বজন বলেন যে জামাত যদি এদের খরচ বহন করে তাহলে আমরা নিজেদের কাছে তাদের রাখবো, দেখাশোনা করবো। এই সংখ্যা এখন 100 থেকে 100 এর অনেক ঊর্ধ্বে পৌঁছেছে, কাজ অনেকটা ছড়িয়ে গেছে। ইয়েতিমদের খবরাখবর নেয়ার ঐশী যে শিক্ষা এবং হাদিস আমরা শুনেছি, এর মাধ্যমে গুরুত্ব স্পষ্ট হয় যে কত গুরুত্বপূর্ণ কাজ। আমি বলেছি যে এই কাজ অনেক ছড়িয়ে গেছে, এখন পাকিস্তানে 500 পরিবারের 2700 এতিম এই কমিটির তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে 100 জায়গায়। প্রত্যেক মাসে এদের পিছনে 25-30 লক্ষ টাকা খরচ হয়, আর বড় সাবধানতার সাথে খরচ করা হয়, এজন্য ওই যে কোনো বৃথা খরচ হচ্ছে, খাদ্য পানীয় শিক্ষার খরচ, তাদের চিকিৎসা খরচ বহন করতে হয়, অনেক কিছু মেয়ে যখন যৌবনে পৌঁছে তাদের বিয়ের খরচ এখান থেকেই করা হয়। আর অনেক এতিমের ঘর আছে কিন্তু ঘরের মেরামতের খরচ প্রয়োজন হয়, তো অনেক বড় খরচ, বড় অঙ্কের খরচ এখানে করতে হয়। এই তহবিলে সেখানে অনুভব হয় টাকার ঘাটতি থাকে, সদর সাহেব দৃষ্টি আকর্ষণ করেন গুপ্ত বা অপ্রকাশ্য অস্পষ্ট ভাষায়, প্রকাশ্যে কখনো বলেননি। তাই আমি আজ সেই সমস্ত পাকিস্তানি আহমদি যারা আমেরিকা, কানাডা এবং ইউরোপে বসবাস করছেন বা ইংল্যান্ডে যারা বসবাস করছেন তাদেরকে আমি তাহরিক করতে চাই, তাদেরকে সামনে রেখে যে আপনারা এই তহবিলে চাঁদা দেন। এর তুলনায় বড় সৌভাগ্য মোমেনের আর কি হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে সে ঠাঁই পাবে। আমি হিসাব করেছি ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা এবং কানাডার আহমদি যদি ঘরের মাথা পিছু 7 থেকে 10 পাউন্ড চাঁদা দেন তাহলে অনেক বড় বোঝা পাকিস্তানে যে সমস্ত এতিম আছে সেই এতিম কমিটি যে সমস্ত এতিমের তত্ত্বাবধান করছে তাদের বড় খরচের মাধ্যমে আসতে পারে। তো এখানে বসবাসকারীদের জন্য বছরে 10 পাউন্ড সামান্য একটি অঙ্ক, কিন্তু অনেক এতিমের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে 10 পাউন্ড অনেক বড় ভূমিকা পালন করতে পারে যদি ঘরের প্রত্যেক ব্যক্তি দেয়, আর যারা সম্পদশালী তারা তো আরো বেশিও দিতে পারেন। সচরাচর বিভিন্ন খাতে এতিমদের জন্য যে খরচ হয় তাতে বাল্যকাল থেকে বড় হওয়া পর্যন্ত মাসে 1-3 হাজার টাকা খরচ হয়, অন্যান্য খরচও আছে। একইভাবে পাকিস্তানের যারা সচ্ছল আহমদী যারা সঙ্গতি রাখেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এতিম তহবিলে আপনারা বেশি বেশি অংশ নিন। আল্লাহর নির্দেশ এটি যে নিজের অভাব সত্ত্বেও তারা মানুষের জন্য খরচ করে, এটিকে আপনারা দৃষ্টিগোচর রাখেন। পাকিস্তানি ছাড়াও বাকি আহমদীদেরকে আমি বাধা দিচ্ছি না, আপনারাও অংশ নিতে পারেন যদি এমন টাকা আসে, কিন্তু আসে তাহলে সেই টাকা থেকে পৃথিবীর বিভিন্ন গরিব দেশে কাদিয়ানে বা আফ্রিকায় খরচ হতে পারে, কিন্তু আমি পাকিস্তানের কাছে পাকিস্তানি এতিমদের প্রেক্ষাপটে তাহরিক করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা সমাজের এই দুর্বল শ্রেণীর অধিকার যেন যথাসাধ্য প্রদান করে খোদার সন্তুষ্টি অর্জন করতে পারি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر.